ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী, আমাদের আজকের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ভারতকে চট্টগ্রাম বন্দর সরাসরি ব্যবহার করতে দেওয়ার বিষয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে।
ঢাকা থেকে আরো রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
এক যুগ আগে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্যারেজ হামলার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টের ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
রাজনৈতিক দলে অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে কেন? জবাব চাইল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ওবামা এ পর্যন্ত তাঁর শাসনামলের সাত বছরে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন মসজিদে যাচ্ছেন। কায়রো থেকে ইস্তাম্বুল, জাকার্তা অবধি বিশ্বের বিভিন্ন অংশে বারাক ওবামা বিভিন্ন মসজিদে গিয়েছেন তাঁর শাসনামলের এ পর্যন্ত অতিক্রান্ত সাত বছরে। এখন এই বুধবার এই প্রথম তিনি যুক্তরাষ্ট্রের একটি মসজিদে যাচ্ছেন বলে উল্লেখ করছেন ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা অরু পাণ্ডে তাঁর প্রতিবেদনে। ওয়াশিংটন অদূরবর্তী বল্টিমোরের উপকণ্ঠে ইসলামিক সোসাইটি অফ বল্টিমোর ISB-র মসজিদে যাচ্ছেন তিনি মুসলিম আমেরিকানদের সঙ্গে দেখা করার জন্য, তাদের সঙ্গে কথাবার্তা বলতে। ওবামার এ মসজিদ সফর প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জর্জ আর্নেস্ট প্রেসিডেন্ট ওবামার বক্তব্যের উল্লেখ করেন। বলেন, এই সুযোগে তিনি মুসলিম আমেরিকান সম্প্রদায়কে স্পষ্ট করে জানিয়ে দিতে চান যে তাদের ধর্মীয় ঐতিহ্য ও ধারাবাহিকতার সঙ্গে সঙ্গতি রেখেই সৃষ্টিকর্তার উপাসনায় তাদের অধিকারকে দৃঢ় প্রত্যয়ে রক্ষা করবেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে।
I believe that Muslims have the right to practice their religion as everyone else in this country.
এখানে উল্লেখ করা যেতে পারে যে মুসলিম আমেরিকানদের প্রতি সহিংসতার মনোভাব নিয়ে উদ্বেগ দুশ্চিন্তা ক্রমান্বয়ে চারিয়ে উঠছে, যখন ঠিক তেমনি একটা সময় প্রেসিডেন্ট ওবামা এই মসজিদ সফরে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্রিস সেমকিন্স তাঁর প্রতিবেদনে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন তাঁর দেশের সামরিক বাহিনী সিরিয়ার ওপর বিমান অভিযানের আঘাত হানা বন্ধ করবে না ওখানকার সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাভূত না হওয়া অবধি। জেনিভায় যখন কিনা জাতিসংঘ তাদের নড়বড়ে শান্তি আলোচনাকে সচল রাখার চেষ্টায় ব্যাপৃত, ঠিক সেরকম একটা সময়ই তাঁর এ মন্তব্য শোনা গেল। আলোচনার আগের একদিনে গতকাল সরকারি দল বা বিরোধী পক্ষ কেউই জাতিসংঘ দূত স্তাফান দা মিস্তুরার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেনি। লাভরভ বিশেষ করে আল কায়দার সঙ্গে যোগসূত্র রয়েছে যে জাবহাত আল নুসরার তাদের নাম উল্লেখ করেন ওই বিমান অভিযানের নিশানারূপে। বলেন, কেনই বা এ আঘাত হানা বন্ধ করা করতে হবে তার কোনো কারণ তিনি দেখছেন না। জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দাবি জানাচ্ছে উত্তর কোরিয়াকে মহাকাশে দূরপাল্লার রকেট পাঠানোর পরিকল্পনা বাতিল করতে হবে। মঙ্গলবার রাতে উত্তর কোরিয়া জাতিসংঘের সংস্থাগুলোকে বিজ্ঞপ্তি মারফত জানান দেয় যে ফেব্রুয়ারির 8-25 তারিখ মধ্যবর্তী সময়ে তারা তাদের বর্ণনা মোতাবেক একটি ভূ পর্যবেক্ষণ উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। পিয়ংইয়াং বরাবরের মতোই বলে এসেছে রকেট পাঠানোর মতো মহাকাশ কর্মসূচি চালানোর সার্বভৌম অধিকার রয়েছে তাদের। ভারতকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সরাসরি ব্যবহার করতে দেওয়ার বিষয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে বলে জানাচ্ছেন আমির খসরু ঢাকা থেকে।
ভারতকে চট্টগ্রাম বন্দর সরাসরি ব্যবহার করতে দেওয়ার বিষয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। গত সোমবার দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক সংবাদ মাধ্যমকে বলেছেন, ভারতকে সরাসরি চট্টগ্রাম বন্দর ব্যবহারের বিষয়টি শিগগিরই বাস্তবে রূপ নেবে বলে তিনি আশাবাদী। এ লক্ষ্যে একটি মানসম্মত পরিচালনা কর্মকাঠামো বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর তৈরির কাজ চলছে বলেও পররাষ্ট্র সচিব জানিয়েছেন। গত বছর জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে ভারত কর্তৃক চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার ঘটনার দায়ের করা মামলায় হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে এখন, জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
এক যুগ আগে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টের ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। আগামী 11 ফেব্রুয়ারি এ ব্যাপারে রায় ঘোষণা করবে আদালত। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ থেকে বুধবার এই রায়ের দিন ঠিক করে দেওয়া হয়। সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে 2004 সালের 21 মে আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় তিনি আহত হন, নিহত হন পুলিশের 3 সদস্য। পরে ওই মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। 2008 সালের 23 ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে। রায়ে মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলওয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে কেন, রাজ্য সরকারের কাছে এ প্রশ্নের জবাব চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
রাজনৈতিক দলে অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে কেন, অপরাধীরা কিভাবে রাজনৈতিক নেতাদের কাজে লাগায়, নিজের ইচ্ছে পূরণ করে, সরকার বদলে গেলে আগের সরকারের আমলে দায়ের হওয়া রাজনৈতিক মামলা নতুন সরকারের তুলে নেওয়ার ক্ষমতা কি আদতে অপব্যবহার, পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল শাসিত রাজ্য সরকারের কাছে এরকম 9টি প্রশ্নের জবাব চাইল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। যত শীঘ্র সম্ভব সর্বোচ্চ আদালতে এই জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এন ভি রামানা। কেবল পশ্চিমবঙ্গই নয়, এ ব্যাপারে দেশের সব রাজ্য এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাম দলগুলোর সঙ্গে কংগ্রেস জোট করবে কিনা এখনো অনিশ্চিততা। তবে কংগ্রেস নেতারা মনে করছেন জোট হলে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে রাজ্যে ক্ষমতায় যাওয়া সম্ভব। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত তাঁর রিপোর্টে।
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী পশ্চিমবঙ্গ কংগ্রেসের মতোই তৃণমূল কংগ্রেসের বদলে বামপন্থীদের সঙ্গে জোট চান আগামী বিধানসভা নির্বাচনে। কিন্তু কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আবার অত্যন্ত দুর্বল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। অন্যদিকে সিপিএম এর কেরল এবং ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব ও বিভিন্ন কেন্দ্রীয় নেতা কংগ্রেসের সঙ্গে কোন রকম জোটের বিরুদ্ধে। এই পরস্পর বিরোধী মতামতের স্রোতে বাম কংগ্রেস জোট গঠন সম্ভব হয়ে উঠবে কিনা এখনই বলা সম্ভব নয়। সিপিএম এর কেন্দ্রীয় কমিটি নিজেদের মত জানাবে আগামী 16-18 ফেব্রুয়ারির মধ্যে ওই কমিটি এবং পলিট ব্যুরোর বৈঠকের পর। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তান কর্তৃপক্ষ গত মাসে ইউনিভার্সিটির যে হামলায় অধিকাংশই শিক্ষার্থী, যে 21 জনের প্রাণ বিনাশ হয়েছিল, সে হামলার প্রধান হোতা বলে সন্দেহ হয় এমন একজনকে এখন গ্রেফতার করেছে। ওই ইউনিভার্সিটি শহর চারসাদ্দা থেকে বেশি দূরে নয়, এমনি এক জায়গা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সূত্র। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত 4 ব্যক্তি ওই হামলায় চড়াও হয়েছিল বাচা খান ইউনিভার্সিটিতে। ইংরেজি দৈনিক দ্য ডন পত্রিকার খবরে প্রকাশ, গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম ওয়াহিদ আলী ওরফে আরশাদ। গত সপ্তাহে চারসাদ্দার অদূরবর্তী নওশেরা শহরে তাকে পাকড়াও করা হয়। টেক্সাসের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি জনপদে জিকা ভাইরাস আক্রান্ত মনে হয়েছে এমনি একজনের সন্ধান মিলেছে এবং বলা হচ্ছে তাঁর শরীর এ রোগের সংক্রমণ ঘটেছে যৌন মিলনের মধ্যে দিয়ে। ওই জনপদ ডালাস কাউন্টির কর্মকর্তারা বলছেন এক অসুস্থ ব্যক্তির সঙ্গে সহবাস করে তাঁর শরীরে ওই রোগের সংক্রমণ ঘটেছে, ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এমনি একটি দেশ থেকে ওই ব্যক্তি সবই ফিরে এসেছেন বলে জানান ওই রোগাক্রান্ত ব্যক্তি। টুইটার মাধ্যম থেকে পরে জানা যায় ওই ব্যক্তি হালেই ভেনেজুয়েলা সফর করেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এ ঘটনার যথার্থ নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের রাজনীতি অঙ্গনে সবার নজর এখন নিউ হ্যাম্পশায়ার রাজ্যপানে, ওখানে অনুষ্ঠিত হতে চলেছে প্রার্থী মনোনয়ন পর্বের দ্বিতীয় দফার ভোট সমর্থন প্রক্রিয়া বা প্রাইমারি, আসছে মঙ্গলবার 9 ফেব্রুয়ারি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই সবই আইওয়া প্রতিদ্বন্দ্বিতা, যা কিনা ককাস নামে পরিচিত, তাতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের চেয়ে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন। রিপাবলিকানদের ভেতর সেনেটর টেড ক্রুজ জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে। নির্বাচন পূর্ব সমীক্ষা দেখা যাচ্ছে নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প হয়তোবা এগিয়ে রইবেন, আর ডেমোক্র্যাটদের ভেতর বার্নি স্যান্ডার্স হিলারি ক্লিনটনের চেয়ে বেশ বড় ব্যবধানে জয়ী হবেন বলেই নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি পূর্ব সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ফ্রিডম হাউসের দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। সুপ্রিয় শ্রোতা, আজ আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা খুব ভালো দুজন আলোচক পেয়েছি। রয়েছেন আমাদের সঙ্গে অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের একজন এবং আইন ও সালিস কেন্দ্রের চেয়ারম্যান। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি। জি, নির্বাহী পরিচালক। এবং আমাদের সঙ্গে রয়েছেন মিজানুর রহমান খান, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক প্রথম আলোর জয়েন্ট এডিটর, যুগ্ম সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান আজকের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
সুপ্রিয় শ্রোতা, ছোট্ট করে একটু তথ্য বলি আমি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ গত এক বছরে দুর্নীতি বেড়েছে এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে যে দুর্নীতির যে সূচক 2015 সালের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে সোমালিয়া এবং সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, সেখানে বাংলাদেশের অবস্থান 13তম। এই একটি। আরেকটি বিষয় হলো ওয়ার্ল্ড ফ্রিডম হাউসের একটি রিপোর্ট, যেখানে যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ফ্রিডম হাউস বিশ্বের স্বাধীনতা পরিস্থিতি নিয়ে এবছরের প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছে। বলা হয়েছে 2015 সালে বাংলাদেশের স্বাধীনতা সূচকের গতিধারা নিম্নমুখী। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কথা শুনব অ্যাডভোকেট সুলতানা কামাল এবং মিজানুর রহমান খানের। শ্রোতা বেশ কয়েকজন লাইনে আছেন আমার সঙ্গে। তার আগে আমি ছোট্ট করে সূচনা বক্তব্যে অ্যাডভোকেট সুলতানা কামাল আপনাকে আহ্বান করব একটু বাংলাদেশের শুধু নয় বৈশ্বিক পরিস্থিতি যদি আপনি একটু আমাদেরকে জানান যে দুর্নীতি এবং মানবাধিকার এই বিষয়ে বিশ্ব এখন কেমন আছে সারা বিশ্ব।
আপনি যে বিষয়টার অবতারণা করেছেন সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাটা হয়তো আমরা সবাই মেনে নিয়েছি যে মানবাধিকারের সঙ্গে দুর্নীতির কমা বাড়ার একটা কিন্তু অন্তরঙ্গ সম্পর্ক আছে। যেখানে দুর্নীতি বিরাজ করে, যেখানে দুর্নীতি অনেক বেশি করে প্রশ্রয় পায় যে সমাজে, দেখা যায় যে সেখানে মানুষের মানবাধিকার অনেক বেশি লুণ্ঠিত হয়। কারণ যেটা হলো যে মানবাধিকারের সঙ্গে তো মানুষের কিছু মৌলিক অধিকারের একটা সম্পর্ক রয়েছে, যেই অধিকারগুলির মধ্যে মানুষের নিরাপত্তা বোধের একটা ব্যাপার আছে, তাদের চলাফেরার স্বাধীনতা, তার যে মৌলিক চাহিদাগুলি আছে সেগুলি মেটার একটা ব্যাপার থাকে। তো দুর্নীতি থাকলে আমরা অবশ্যই জানি যে এই সমস্ত কিছুর উপরেই একটা নেতিবাচক প্রভাব পড়ে সেই সমাজে। কারণ কোনো কিছুই সহজভাবে হয় না, স্বচ্ছভাবে হয় না, অতএব সেখানে একটা বৈষম্যের সৃষ্টি হয়। যার যত ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী তার যেই সুযোগ সুবিধাগুলি সমাজে আছে, রাষ্ট্রে আছে, সেগুলি সে ব্যবহার করতে পারে। যার ক্ষমতায় কুলায় না সে সেই সমস্ত অধিকারের যে সীমানাগুলি থাকে তার বাইরেই পড়ে থাকে। তো তার ফলে তার মৌলিক যে মানবাধিকারের বিষয়গুলি থাকে সেগুলি উপেক্ষিত থাকে, অসম্মানিত থাকে, এবং তার ফলে মানবাধিকার লঙ্ঘন অনেক ঘটতে থাকে। লঙ্ঘনের প্রতিকার পেতেও তাকে অনেক বেশি কষ্ট করতে হয়। তো দুর্নীতির সঙ্গে যেহেতু এই অবস্থানকে অনৈতিক ভাবে জড়ানোর একটা ব্যাপার আছে, সেই অবস্থান থেকে সুযোগ সুবিধা নেওয়ার বিষয় আছে, অন্যের সুযোগ সুবিধার থেকে সেগুলি কেড়ে নিতে হয়। কারণ একটা সমাজে যদি বিতরণ ব্যবস্থাটা স্বচ্ছ না থাকে, যদি বিতরণ ব্যবস্থায় ন্যায্যতা না থাকে, সেখানে অন্য কোনো কারণ দিয়ে কিংবা অন্য কোনো অবস্থানের কারণে যদি সেই জায়গাটায় কোন একটা নিজের পক্ষে অবস্থান তৈরি করে নেওয়া যায়, তাহলে খুব স্বয়ংক্রিয়ভাবেই অন্যের অবস্থানে একটা প্রভাবে অন্য নেতিবাচক প্রভাব পড়ে। তা আমরা সেই জন্য বলতে চাই যে যদি মানবাধিকার প্রতিষ্ঠা করতে হয় একটা সমাজে, মানবাধিকারকে প্রতিষ্ঠিত দেখতে চাই ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই দুর্নীতির প্রকোপ সেখানে কমিয়ে নিয়ে আসতে হবে। হয়তো নির্মূল করা কোনো সময় সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত, এবং বৈশ্বিক পরিস্থিতিতেও সেটাই দেখা গেছে আমরা এবার দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম, এবার শুধু না আমাদের যে আন্তর্জাতিক যে জরিপগুলি থাকে দেখা যাচ্ছে যে কোনো দেশই 100 মধ্যে 100 পায়নি। ডেনমার্ক সর্বোচ্চ একটা অবস্থানে রয়েছে কিন্তু সেখানেও পেয়েছে 91। এবং অনেক দেশ যাদেরকে আমরা মনে করি খুবই মানবাধিকার সম্পন্ন দেশ, যেখানে গণতন্ত্রের প্রচুর চর্চা রয়েছে, তারা মানসম্মত একটা জায়গায় ঠিকই আছে কিন্তু সেরকম ভাবে একেবারে চূড়ান্ত পর্যায়ে তারা তাদের দুর্নীতির দমনের জায়গাটায় যেতে পারেনি। সেখানেও মানবাধিকারের অনেক লঙ্ঘন রয়েছে, বিশেষ করে আজকে যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সমস্ত বিশ্বে, এক দেশ অপর দেশের সঙ্গে নানা ধরনের একটা যুদ্ধ অবস্থার মধ্যেই প্রায় লিপ্ত হয়ে গেছে, মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে, আমরা দেখছি যে আশ্রয় প্রার্থীরা কি কঠিন অবস্থানের সম্মুখীন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং নিজের দেশের মধ্যে নিরাপত্তার বোধ অভাব রয়েছে, শান্তি থাকছে না, স্বাধীনতা থাকছে না, ইত্যাদি সবকিছুই কিন্তু মানবাধিকারের অনুপস্থিতির একটা লক্ষণ এবং সেটা বিশ্ব জুড়েই এখন বেশ প্রকট ভাবে দেখা দিয়েছে।
বাহ, খুব ধন্যবাদ আপা চমৎকার করে আমাদেরকে সূচনা মানবাধিকার এবং দুর্নীতি সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য। আমি মিজানুর রহমান খান, আপনার প্রথম আলোতেই একটি আর্টিকেল বেরিয়েছিল মানবাধিকার কার মাথা ব্যথার বিষয়ে, মশিউল আলম নামে একজন লিখেছিলেন, সেখানকার ছোট্ট একটি বাক্য আমি উদ্ধৃত করে তারপরে আসছি। 2015 সালে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক দিকে এগিয়ে গেছে, দেশটির মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এসেছে, সরকার গণমাধ্যম ও নাগরিক সমাজের কর্মীদের উপর দমন নিপীড়ন চালিয়েছে, আদালত অবমাননার অভিযোগ বা অস্পষ্ট আইনের আওতায় তাদের বিচারের মুখোমুখি করেছে, নিরাপত্তা বাহিনীগুলো গুম যথেচ্ছ গ্রেপ্তার সহ মানবাধিকারের গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। তো এইসব বিষয় আছে, যার মধ্যে সংবাদপত্রের স্বাধীনতার উপরেও মানে আঘাত এসেছে এরকম কথা বলা হয়েছে। আপনি একজন সাংবাদিক হিসেবে মানবাধিকার লঙ্ঘন কে কিভাবে দেখেন?
ধন্যবাদ। আমার মনে হয় যে মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশে এটা এখনো বেশ একটা উদ্বেগজনক অবস্থায় রয়েছে, এবং সেটা সেই মানবাধিকারের জায়গাটা যেমন দুর্নীতি দমনের ক্ষেত্রে যে একটা অপারগতা দেখা যাচ্ছে, তেমনি সেখানে মানবাধিকার লঙ্ঘনের জায়গাটির মধ্যে এবং দুর্নীতি দমনের মধ্যে আমি দুটো জায়গা বলবো। যে দুর্নীতি দমনের জায়গায় আপনার দুদক এবং অন্যান্য যেসব সংস্থা রয়েছে তাদের একটা আইন বা কাঠামোগত একটা জায়গা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আর অন্যদিকে মানবাধিকারের জায়গায় যেগুলো যে যদি আমরা সেদিকে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করি যে সেখানে কিন্তু কাঠামোগত দিকটা অধিকতর ঢিলে ঠেলা বা শিথিল অবস্থায় রয়েছে। বিশেষ করে আমরা এটা স্মরণ করতে পারি যে পুলিশ অর্ডিন্যান্স এর খসড়া, যেটা 2007 সালে যদিও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা হয়েছিল, কিন্তু আমার মনে হয় যে আমাদের পুলিশ প্রশাসন যারা পেশাদার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু দলমত নির্বিশেষে বা বাংলাদেশের সমাজেও এটা একটা কনসেনসাস রয়েছে যে এই অধ্যাদেশটা অবিলম্বে কার্যকর করা দরকার, কিন্তু সেখানে সেটা কিন্তু সরকার একটা রাজনৈতিক সদিচ্ছা দেখাচ্ছেন না। এবং এইটা আমরা মনে রেখে এই কয়েকটা পরিসংখ্যানের যদি দিকে তাকাই, যে এখন আমাদের দেশে এটা ছিল না কিন্তু এখন এটা দেখা যাচ্ছে যে বছরে অন্তত 20,000 নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, এবং একটা সময়ে দেখা যাচ্ছিল যে আমাদের কিছু নরহত্যাটা বেশ কয়েক বছর ধরে এটা বছরে মোটামুটি 3,000 ছিল, কিন্তু 2012 থেকে এটা ক্রমাগত যদিও 15-তে এসে কিছুটা কমেছে, কিন্তু তবুও এই 2012 থেকে 2015 4,000 হত্যাকাণ্ড এখন একেবারে মোটামুটি স্থায়ী হয়ে যাচ্ছে এই ট্রেন্ডটা, এটা একটা উদ্বেগজনক দিক। কিন্তু পাশাপাশি আবার এর যে বিচারের ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, তাহলে পরে আমরা দেখব যে এই সব যে ঘটনা ঘটছে, এই যে আপনার ধরুন 4,000 হত্যাকাণ্ড, তো আমরা এটা সহজেই অনুমান করতে পারি যে এর যদি দিকে আমরা এর শাস্তির দিকে তাকাই, তাহলে পরে কিন্তু এটা দেখা যাবে যে দণ্ডিতের সংখ্যা এটা হয়তো 10%-এরও কম।
সুতরাং
এই যে এই 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 ঘটনাগুলো এবং আপনার এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা 2005-06 সালে আমরা 350-400 দেখেছিলাম, সেটা অনেকটা কমে গিয়েছিল, যেমন 2012-তে 100 নিচে এসেছিল, কিন্তু এখনো এটা আমরা আশা করেছিলাম যেখানে যে এটা একেবারেই এটা থেকে আমরা মুক্ত হব, কিন্তু এখন এটা আমরা গ্রাজুয়ালি কিন্তু দেখছি যে এই গুম এটা একটা মোটামুটি একটা পরিভাষায় পরিণত হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা থেকে যাচ্ছে, এবং এগুলোর যে তদন্ত হচ্ছে সরকারের দিক থেকে যে বলা হচ্ছে যে তারা নানাবিধ পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু সেইটা খুব স্বচ্ছ নয়। অর্থাৎ জবাবদিহি জায়গা এবং জনগণের মধ্যে যে উদ্বেগ এবং প্রেস ফ্রিডমের জায়গায়ও কতগুলো উদ্বেগের জায়গা রয়ে গিয়েছে, যে একটা নীতিমালা করা হয়েছিল সেটা কিভাবে আইনের রূপ নেবে সেটা যত দ্রুততার সঙ্গে আশা করা হয়েছিল সেটা কিন্তু ঘটছে না। যদিও সংবাদপত্র সেবী যারা রয়েছেন তাদের জায়গা থেকে কিন্তু সময় সময়ে নানাভাবে
চেষ্টা চলছে। আচ্ছা, একজন শ্রোতা আমাদের সঙ্গে লাইনে আছেন, তার সঙ্গে কথা বলে আসি। নিউ ইয়র্ক থেকে আছেন মিজানুর রহমান। হ্যালো মিজান, আপনি শুনতে পাচ্ছেন?
জি আমি শুনতে পাচ্ছি,
বলুন।
বাংলাদেশের মানে সবচেয়ে বড় সংকট এবং বড় সমস্যা বলে আমি এই মুহূর্তে মনে করি যে দুর্নীতি এবং মানবাধিকার পরিস্থিতি। 2014 সালের 5ই জানুয়ারির 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের যেই সমস্যা, যতটা গণতন্ত্র নিয়ে সমস্যা প্রকট, তার চেয়েও প্রকট সমস্যা হচ্ছে এখন বাংলাদেশের দুর্নীতি এবং মানবাধিকার পরিস্থিতি। আগে একসময় দুর্নীতির আখড়া হিসাবে সরকারের কয়েকটি প্রতিষ্ঠানের নাম আলোচিত হলেও বর্তমানে বাংলাদেশের দুর্নীতি সর্বত্রই বিরাজমান। আজকের যে দুই আলোচক আছেন তাদের কাছে আমি একটি জিনিস জানতে চাই, সেটা হলো যে বাংলাদেশের বর্তমান সরকারের যে গ্রহণযোগ্যতা এবং বহির্বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্নবিদ্ধ অবস্থা, আমাদের বিচার ব্যবস্থা কাগজে কলমে স্বাধীন হলেও অনেকেই এই বিচার ব্যবস্থার দিকেও প্রশ্ন তোলেন, আর তাছাড়া দুর্নীতি বন্ধের জন্য যে দুদক সংস্থাটি আছে তথাকথিত স্বাধীনতা এবং দলীয় ব্যক্তিদের দিয়ে পরিচালিত হচ্ছে, এই চারটি বিষয় যে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন, বিচার বিভাগে কাগজে কলমের স্বাধীনতার কথা এবং পুলিশের দুর্নীতির বিষয় এবং দুদক, এই চারটি সংস্থা এভাবে রেখেই কি বাংলাদেশে আদৌ দুর্নীতি এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব কিনা?
ধন্যবাদ মিজানুর রহমান, ঠিকানার সাংবাদিক নিউ ইয়র্ক থেকে। আমি প্রথমে অ্যাডভোকেট সুলতানা কামাল আপনাকে অনুরোধ করব মিজানের প্রশ্নের উত্তর দিতে। সরকারের গ্রহণযোগ্যতা, বিচার বিভাগের স্বাধীনতা, দুদকের নিয়ে সমালোচনা বা প্রশ্ন এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে প্রশ্ন, এই মনে হচ্ছে দুর্নীতি এবং মানবাধিকারের মূল কারণ মিজান উল্লেখ করেছেন, আপনার কি মন্তব্য?
আচ্ছা, সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে অবশ্য সেইভাবে সাদায় কালো মন্তব্য করার কোন পরিস্থিতি এই মুহূর্তে আছে বলে আমি মনে করি না। এই কারণেই যে আমরা বিভিন্ন জরিপ যেটা দেখছি, আমরা কিছুদিন আগে গ্যালাপ সার্ভে যেটা দেখেছি কিংবা IRI সার্ভে যেটা দেখেছি, যদি বাইরের কিছু জরিপের কথা মনে করতে হয় সেটা, এবং দেশের মধ্যেও কিন্তু সরকার বিরোধী সেরকম কোন আন্দোলন কিংবা বিরোধী দলের পক্ষ থেকেও কিছু একেবারে ব্যক্তিগত কিংবা পরিবারগত কিছু বিষয় নিয়ে আন্দোলন করা ছাড়া সরকারের বিরুদ্ধে সেরকম ভাবে দানা বাঁধা কোনো আন্দোলন আমরা দেখতে পাই না। কাজে গ্রহণযোগ্যতা করতে হলে হয়তো আরেকটা নির্বাচনে যেতে হবে, তখন দেশের মানুষ কি বলে এই সরকার সম্পর্কে সেটাও জানা যাবে, এবং তাদের কাজকর্ম থেকে কিছু কিছু ক্ষেত্রে তো বাংলাদেশ সরকার অনেক ক্ষেত্রে পুরস্কৃতই হচ্ছে, অনেক জায়গায় তাদেরকে সম্মানের সঙ্গেই মেনশন করা হচ্ছে কিংবা উল্লেখ করা হচ্ছে তাদের নাম। কাজে সেই জায়গায় হয়তো সহজভাবে এই মুহূর্তে বলা কিছু সম্ভব না, তবে বিশ্বের মধ্যে মানবাধিকার এবং যে কথাটা বলেছেন দুর্নীতির পরিবেশ কিংবা দুর্নীতির পরিস্থিতি যেটা রয়েছে সেটা নিয়ে আমাদের মন্তব্য তো প্রথমেই দিয়েছি যে আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে দুর্নীতি। কারণ আমরা যে জরিপগুলির কথা আমি উল্লেখ করলাম সেখানেও অন্য অনেক ক্ষেত্রে প্রশংসা সূচক যে উল্লেখ থাকলো দুর্নীতির ব্যাপারে, কিন্তু প্রায় এক বাক্যে সবাই বলেছে যে বাংলাদেশের দুর্নীতির যে প্রকোপ রয়েছে সেটা অসহনীয় পর্যায়ে রয়েছে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে দুর্নীতি যদি এরকম ভাবে প্রশ্রয় পায় একটা সমাজে, দুর্নীতিকে চিহ্নিত না করা হয় এবং যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে দুর্নীতি দূর করার চেষ্টা কিংবা দমন করার চেষ্টা না করা হয়, বরং দুর্নীতির কথা উঠলে অন্য ধরনের প্রতিক্রিয়া দেখানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, তাহলে কিন্তু দুর্নীতি দমন করা সম্ভব নয়। তার ফলে যেটা হয়েছে যে দুর্নীতি এমন ভাবে ছেয়ে গেছে সবকিছুতে, যেটা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিচার ব্যবস্থাও মুক্ত থাকতে পারছে না। এবং যে প্রশ্নটা একেবারে সরাসরি ভাবে করা হয়েছে যে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে বিচার ব্যবস্থাকে যদিও বলা হচ্ছে যে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করে দেওয়া হয়েছে, সেটা এখানে বোধ হয় একমত হতেই হবে যে অনেকটাই কাগজে কলমেই হয়েছে, কারণ তাদের স্বাধীনভাবে কাজ করার যে ক্ষমতা সেটার উপরে কিন্তু এখনো প্রত্যক্ষ অপ্রত্যক্ষ অনেক নিয়ন্ত্রণ রয়ে গেছে। তাদের অর্থের যে ব্যবহার করার যে ক্ষমতা, তারপরে তাদের রিক্রুটমেন্টের যে ক্ষমতা, কিংবা যতগুলি কমিশন ভিতরে রয়েছে সেই কমিশনগুলিতে দেখা গেছে যে যারা সদস্য তাদের কিন্তু নির্বাহী বিভাগেরই প্রাধান্য সেখানটায় রয়ে গেছে অনেক বেশি। এবং কোরামটাও এমনভাবে করা হয়েছে যে অনেক সিদ্ধান্ত সর্বজনীন না হয়ে শুধুমাত্র নির্বাহীরাই সিদ্ধান্ত সেখানে নিয়ে নিতে পারেন। এইসব কারণে আমরা বলতেই পারি একদম পরিষ্কার ভাবে যে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম কিংবা যতটা হওয়া উচিত ছিল সেই তুলনায় বিচার বিভাগের স্বাধীনতা এখন পর্যন্ত তারাও ভোগ করছেন না, জনগণও সেটার কোনো সুফল পাচ্ছে না সেরকম ভাবে।
আর দুদক নিয়ে যে প্রশ্ন, দুর্নীতি দমন কমিশন নিজেই নাকি?
হ্যাঁ, দুদক নিয়ে যে প্রশ্নটা হচ্ছে, এগুলি তো সব যে প্রতিষ্ঠানগুলি করা হয়েছে এই সমস্ত প্রতিষ্ঠান আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই সমস্ত প্রতিষ্ঠানের উপরেও নির্বাহী প্রভাব এত বেশি থাকে যে তারাও স্বাধীনভাবে কাজ করতে পারে না। আইনে কিংবা কাগজে কলমে তাদের যতটা স্বাধীনতা দেয়া হয় সেই স্বাধীন মতে যদি তারা কাজ করতে না পারে তাহলে তো সেই আইনগুলি একেবারে অপ্রযোজ্য থেকে যাচ্ছে সব জায়গায়। তো তার ফলে যেটা হয় যে তারা যতটা কাজ করতে পারতেন, তাদের যতখানি পোটেনশিয়াল ছিল সেই বিষয়টা কিন্তু তারা কাজে লাগাতে পারে না। কাজে লাগাতে না পারাতে তাদের প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়। এক সময় আমরা দেখেছি যে দুদকের যিনি চেয়ারপারসন ছিলেন তিনি নিজেই বলেছেন যে আমরা নখদন্তহীন বাঘে পরিণত হয়েছি, এবং এখন পর্যন্ত বাংলাদেশের দুর্নীতির যে পরিস্থিতি কিংবা আমরা এই যে গ্লোবাল যে জরিপ হলো সেটা তো আমরা যেই অবস্থানটা পেলাম তাতে করে তো কোনো অবস্থাতেই বলা যায় না যে দুর্নীতি দমন কমিশন এখানে কার্যকর ভূমিকা রাখতে পারছে।
আর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাত কতটা?
মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে ওই একই কথা বলা যায়, আমরা যেটা বারবারই বলে আসছি যে তারা কতখানি স্বাধীনভাবে কাজ করতে পারেন। একটা বিষয় দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আমরা পুলিশ বাহিনীকে বুঝি, পুলিশ বাহিনীর বিভিন্ন বিভাগ রয়েছে, কিন্তু সেখানটা দেখা যাচ্ছে মূলত যারা এই দায়িত্বে থাকেন তারা কিন্তু স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। অনেক সময় তাদের কাছ থেকে আমরা সরাসরি কিংবা খোলাখুলি শুনতে পাই যে উপরের নির্দেশ আছে, উপরের নির্দেশে যদি তাদেরকে কাজ করতে হয় তারা তো তাদের যেই যেই অবস্থানে তারা রয়েছেন সে অবস্থান থেকে চট করে সিদ্ধান্ত নিয়ে কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারেন না। তার ফলে তাদের ব্যর্থতার যে মাপটা সেটা অনেক বেশি হয়ে যায়, তাদের সাফল্য যে একেবারেই নাই সেটা না, কিন্তু সাধারণভাবে বলতে গেলে পুলিশের উপরে মানুষের আস্থাটা কিন্তু সেরকম ভাবে নাই। তারা মনে করে যে পুলিশ কোনোভাবেই নিজে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করতে পারবে না, পুলিশকে কাজ করাতে হলে কোনো না কোনোভাবে উপর দিকে কোথাও আমাদের প্রভাব ফেলতে হবে, এবং সেইভাবে যখন কাজ করতে যেতে হয় অবশ্যই যে কথাটা প্রথমেই বলা হলো যে যার যত বেশি ক্ষমতা সে তত বেশি কাজ পাবে সেখান থেকে, এবং ক্ষমতাশালীরা সবসময় যারা ক্ষমতা কম তাদের উপরে যে তাদের যে অধিকারটা রয়েছে তাদের যে ন্যায্য পাওনা রয়েছে সেটার উপরে একটা বিরাট বড় হামলা চালায়। তো তার ফলে যে বিষয়টা দাঁড়ায় যে মানবাধিকারের জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকাটা প্রত্যাশা করা গেছিল কিংবা হওয়া উচিত, ন্যায্য ভাবে তাদের যে কাজটা করা দরকার সেটা তারা করে না, করতে পারে না, যদি না করে সেটাও আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়, যদি করতে না করতে চায় না সেটাও আমাদের জন্য উদ্বেগের বিষয়। ফলাফলটা একই জায়গায় থাকে যে আমরা তাদের প্রত্যাশিত ভূমিকাটা দেখি না।
ধন্যবাদ। আমি এবার মিজানুর রহমান খান, আপনাকে এই সাংবাদিক মিজানুর রহমান ঠিকানা পত্রিকার, তার প্রশ্নের কিছু যোগ করবেন আপনি? অ্যাডভোকেট সুলতানা কামাল যা বললেন মোটামুটি সব
আমি এভাবে বলতে চাই যে আসলে যে সরকারের গ্রহণযোগ্যতার বিষয়ে তো আপনি দেখবেন যে আইআরআই যদিও বলছে যে 64% বলছে যে সঠিক পথে যাচ্ছে, তার মানে অর্থাৎ হচ্ছে যে তারা উন্নয়নের যে একটা বিরাট অগ্রগতি ঘটছে সেজন্য তারা গণতন্ত্রের দুঃখ ভুলছে। তো এখানে লক্ষ্য করার দিক হচ্ছে যে একটা দুঃখের জায়গা কিন্তু রয়েছে এবং একটা ডেমোক্রেটিক ডেফিসিট বা ঘাটতি একটা রয়েছে, সেই প্রশ্নটা নিয়ে বাংলাদেশ এগুচ্ছে, কিন্তু সেই প্রশ্নটাকে কম গুরুত্ব দেয়া যাবে না।
এটার সঙ্গে আমি একটুখানি অ্যাড করি যে গ্রহণযোগ্যতার বিষয়ে যেটা মূল বিষয় সুশাসন, এই সুশাসন কতটা নিশ্চিত করতে পারছে এই সরকার?
এখন সুশাসন দেখেন, ওয়াশিংটন ভিত্তিক যে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, তার যে রুল অফ ল এর যে সূচক, তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু যে 102টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 93তম। সুতরাং সেটা কিন্তু একটা 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 মানে উদ্ভব একটা মুখী সূচক, সেটা কিন্তু আমরা সেখানে দেখছি না। আর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশের বিষয় এবং দুদক, এইখানে আসলে আমি মনে করি যে এই অবস্থাটার উত্তরণের জন্য সংস্কারের যথেষ্ট দরকার রয়েছে। কিন্তু সংস্কারের মুশকিলটা হচ্ছে যে বিরোধী দল শুধু যেভাবে তারা নির্বাচনের কথাটাকে সামনে আনছে, সরকারের গ্রহণযোগ্যতার দিক থেকে তারা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক জায়গা থেকে দেখছে। অথচ বিচার বিভাগের স্বাধীনতার জন্য, যেমন বিচার বিভাগ পৃথককরণের জন্য আমাদের 72 সংবিধানে ফিরে যেতে হবে 116 অনুচ্ছেদ, এবং সেটাকে কিন্তু নিয়ে বিরোধী দল বা সরকারি দল কোনো কথা বলছে না। আপনি দুদকের যে কথা, আজকের যে অনেকগুলো নতুন যেসব দেশ সংবিধান সংশোধন করেছে, তাতে কিন্তু দুদককে একটা স্বায়ত্তশাসিত একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দিতে তারা সংবিধানে নিয়ে এসেছে। কিন্তু আমাদের সমাজে এরকমের দাবি নাগরিক সমাজ এখনো তুলছে না, আর রাজনীতিকরা তো তুলছেই না। সুতরাং এই যে জায়গাগুলো রয়েছে যে আপনার এই বিভিন্ন প্রতিষ্ঠানের, আপনি হিউম্যান রাইটস কমিশন, তারা আমাদেরকে কিন্তু, আমরা যে আশা করেছিলাম যে মানবাধিকার কমিশন একটা অন্তত বছর শেষে একটা একটা রিপোর্ট দিবে, আমরা বিদেশি প্রতিষ্ঠানের রিপোর্টগুলোর দিকে আমরা তাকাবো না, একটা যেখানে রাষ্ট্র, যেখানে কৃষক, যদিও আশক এবং অন্যান্য যে আমাদের ঢাকা ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু তাদের রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে চলেছেন। কিন্তু আমরা আশা করেছিলাম যে মানবাধিকার কমিশন যেটা গঠন করা হয়েছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, সেখান থেকে একটা ভয়েস, একটা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস আমরা দেখতে পাবো, কিন্তু সেটা আমরা দেখছি না। এভাবে আপনি তথ্য কমিশন, দুদক, মানবাধিকার কমিশন এবং অন্যান্য এরকমের যত কমিশন রয়েছে, সেগুলোর যে ধরনের স্বায়ত্তশাসন ভোগ করার কথা এবং তাদের স্বয়ংক্রিয়ভাবে একটা একটা স্বাধীন জায়গা থেকে একটা ভয়েস রেইজ করার কথা, সেই জায়গাটায় একটা বিরাট ঘাটতি। সুতরাং সব মিলিয়ে কিন্তু উন্নয়নে যেমন একটা বিরাট সব পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তেমনি এই ঘাটতির জায়গাগুলোতে কিন্তু আমার মনে হয় যে নজর দেওয়া দরকার, সেইখানে একটা বড় রকমের একটা শূন্যতা চলছে।
একটা ছোট্ট বিরতি নিয়ে আবার একজন শ্রোতার কথা শুনে আলোচনায় ফিরে আসতে চাই।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
সুপ্রিয় শ্রোতা, আজকের হ্যালো ওয়াশিংটনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং ফ্রিডম হাউসের রিপোর্ট মানবাধিকার এবং দুর্নীতি নিয়ে, এই বিষয়ে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের ওয়াশিংটন স্টুডিওতে। মিজানুর রহমান খান, আপনি যে কথাটি বলছিলেন মানবাধিকার কমিশনের বিষয়ে, আমি এই মানবাধিকার এশিয়ান হিউম্যান রাইটস কমিশন AHRC এবং প্রোটেকশন অফ হিউম্যান রাইটস ডিফেন্স OMCTFIDH জয়েন্ট প্রোগ্রাম, এরা সম্প্রতি, আজকেই আমরা একটা খবর পেয়েছি যে বাংলাদেশের যে মাহমুদুর রহমান সম্পাদক আমার দেশের আটক রয়েছেন, তার রিলিজের ব্যাপারে কথা বলেছে। তো এই ধরনের বিচার হচ্ছে না যে দীর্ঘদিন এরকম, আপনি তো বললেন যে বিচার হচ্ছে মাত্র 10% যে হত্যাকাণ্ড এবং যে নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতনগুলো হচ্ছে, এগুলোর হচ্ছে না। তো এই ধরনের বিষয়ে মানবাধিকার কমিশন সহ অন্যান্য যেসব NGOগুলো কাজ করছে, অ্যাডভোকেট সুলতানা কামালের আইন ও সালিশ কেন্দ্র আছেন, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো কি করছে? আমি অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার কাছে আসতে চাচ্ছি।
তথ্য শুধু নেই, সেটা হচ্ছে যে আমি বলেছি যে ওটা বিচার 10% নয়, যারা কনভিকশন পাচ্ছে, মানে অর্থাৎ হচ্ছে যে যারা বিচারের প্রক্রিয়া
মানে শুরু হয়েছে আর কি, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। জি জি,
একটা হারের কথা বলেছি। আর আমাদের মানবাধিকার সংগঠনগুলো এটা নির্দেশ করে যে একটা তারা চেষ্টা করছে যে যার জায়গা থেকে হয়তো তাদের সামর্থ্য বা তাদের নানা ধরনের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা এটা লক্ষ্য করব যে আমাদের ঢাকার মানবাধিকার সংগঠনগুলো তারা বার্ষিক রিপোর্ট প্রকাশ করছে এবং সময় সময় তারা বিভিন্ন ইস্যুতে তারা বিবৃতি দিচ্ছেন, তারা উদ্বেগ প্রকাশ করছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে ওখানেই যে যেমন সরকারের দিক থেকে কিন্তু রেসপন্স রয়েছে, যেমন তাদের দিক থেকে তারা বলেন যে বিভিন্ন ঘটনায় নানা রকমের তারা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকেন, একটা উল্লেখযোগ্য সংখ্যাও তারা বলে থাকেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তাদের সেই অবস্থানটা জনগণের কাছে
তুলনামূলক বেশি গ্রহণযোগ্যতা পেতে পারে যদি তারা কোন ঘটনায় নির্দিষ্টভাবে কি ধরনের শাস্তি দিয়েছেন সেটা যদি তারা প্রকাশ করেন, কিন্তু সেটা এই প্র্যাকটিসটা বর্তমানে নেই। এটা তারা এক গড়ে অনেকটা বলেন যে এতগুলো ঘটনার প্রেক্ষিতে এতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন সাম্প্রতিককালে বেশ কয়েকটা ঘটনায় পুলিশকে একটা তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ক্লোজ করা হয়। তো এখন এটা আসলে সত্যি শাস্তিমূলক ব্যবস্থা কি না, না এটা আসলে এক ধরনের তাৎক্ষণিক একটা একটা ব্যবস্থা, কিন্তু যেটা আসলে একটা বিচারিক প্রক্রিয়া থেকে অনেক দূরে, ওই ওই জায়গাটায় আমার মনে হয় যে রাষ্ট্রের অনেক অনেকটা করণীয় রয়েছে, যেটা থেকে আসলে একটা বড় ধরনের একটা একটা আমি বলবো যে একটা ঘাটতি চলছে।
জি, আমি অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার কাছে আসছি একটু। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন থেকে যে মাহমুদুর রহমানের রিলিজের ব্যাপারে দাবি তোলা হয়েছে, রিকোয়েস্ট তোলা হয়েছে, তো এই ধরনের আর যারা আছে বিচার হচ্ছে না, দীর্ঘদিন জেলে আটকে আছে, এদের ব্যাপারে কি কোনো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে?
না, সরকারের পক্ষ থেকে যে উত্তরটা আমরা পাই এই ধরনের বিষয়ে যখন প্রশ্ন তোলা হয়, তারা বলে যে আমাদের কাজ চলছে, তদন্ত চলছে, আমরা এবং নানা জায়গা থেকে তারা উদাহরণ টেনে এনে দেখান যে কোন দেশে কোন বিচারে কত সময় লেগেছে, কাজে এত তাড়াতাড়ি কেন আমরা আস্থা হারিয়ে ফেলি, এত অস্থিরতা কেন আমাদের, এই ধরনের উত্তর আমরা পাই। তবে আমাদের যে বক্তব্য এই ব্যাপারে সেটা হলো যে আমরা সবসময় মনে করি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। একটা মানুষকে যদি কোনো কারণে তাকে বিচারের সম্মুখীন করতে হয়, তাহলে আমাদের সংবিধানে যে নির্দেশনাগুলি রয়েছে, আমাদের আইনকানুনের ভিতরে যে সময়সীমাগুলি রয়েছে, এবং মানবাধিকার এবং ন্যায্যতার পক্ষ থেকে যে কথাগুলি বলা হয়, যে নীতিগুলি আমাদের মেনে চলা উচিত, সেই অনুযায়ী সেই মানুষগুলির বিচার হওয়া উচিত। এমন তো হতে পারে যে যাকে ধরে নেওয়া হয়েছে, যে উদাহরণ একেবারে বিরল নয় আমাদের দেশে, যে যেই কারণে একজন ব্যক্তিকে ধরে নেওয়া হয়েছে কিংবা বিচারের সম্মুখীন করা হয়ে গেছে, দেখা হয়েছে তার যা, যদি তিনি দোষীও হয়ে থাকেন, তার যা শাস্তি প্রাপ্য ছিল তার থেকে অনেক বেশি সময় তিনি বন্দী থেকেছেন। তো সেই ক্ষতিপূরণগুলি কারা দেবে? সেটা তো মানবাধিকারের একটা বিরাট বড় লঙ্ঘন, তাই না? এটা তো হতেই পারে না একটা সভ্য সমাজে, যে একটা মানুষ যদি কোনো অপরাধ করে থাকে, আমাদের আইন কানুন সংবিধান সমস্ত কিছুই রয়েছে, নিয়ম নীতি রয়েছে, সমাজের একটা ন্যায় বিচারের ধারণা রয়েছে, সেগুলিকে উপেক্ষা করে তো একটা সমাজ চলতে পারে না। এবং সেগুলি যখন ঘটে তখন অবশ্যই আমাদের সোচ্চার হতে হয়, বলতে হয় যে সেখানে এই ধরনের যে ন্যায় নীতিগুলি রয়েছে সেটা ব্যর্থ আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের একটা প্রশ্ন ছিল যে আমরা মানবাধিকার সংগঠনগুলি কি করি, আমাদের ক্ষমতা তো খুবই সীমাবদ্ধ, আমাদের অনেক নিয়ম কানুন মেনেও কাজ করতে হয়, তারপরেও আমরা যথেষ্ট চেষ্টা করি এই সমস্ত ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করতে। আমাদের তো কোনো নির্বাহী ক্ষমতা এখানে নাই কিংবা অন্য কোনো ধরনের এখতিয়ার নাই, আমরা যতটুকু করতে পারি সেটা যে এই জায়গায় একটা মানবাধিকারের লঙ্ঘন ঘটছে, সেই মানবাধিকারের লঙ্ঘনের একটা প্রতিকার হওয়া উচিত, এই পর্যন্ত আমরা বলতে পারি এবং সেটার জন্য কি করা যেতে পারে সেই ব্যাপারে কিছু সুপারিশ করতে পারি, কিন্তু কাজটা তো করতে হবে রাষ্ট্রপক্ষকে। সেখানে আমাদের একটা বিরাট বড় কষ্ট রয়ে গেছে, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই সমস্ত ব্যাপারে একটা বেশ বড় উদাসীনতা আছে, কখনো কখনো যদি আমরা কোনো রকম প্রতিক্রিয়াও পাই সেই প্রতিক্রিয়াটা এমন হয় না যে সেই প্রতিক্রিয়া থেকে তারা কোনো একটা কার্যকর পদক্ষেপ নেয়, বরং সেই প্রতিক্রিয়া থেকে একটা শত্রুতার সৃষ্টিও আমরা দেখেছি অনেক সময় তারা করার চেষ্টা করেন, যে অমুক সংগঠনকে বন্ধ করে দিতে হবে, অমুক সংগঠনের বিরুদ্ধে মামলা করতে হবে, তারা কোথা থেকে অর্থ পাচ্ছে সেটা খোঁজ নিতে হবে। অথচ যারাই আমরা এখানে কাজ করি সরকারের সংস্থাগুলির মধ্য দিয়ে ক্লিয়ারেন্স নিয়েই আমাদের কিন্তু কাজ করতে হয়, কাজে যখন যখন সরকারের আরেকজন কর্মকর্তা বলেন যে কোথা থেকে পাচ্ছে দেখতে হবে, তাহলে কি তাদের নিজেদের মধ্যে কোনো সমন্বয় নাই? সেই প্রশ্নটাই আমাদের তুলতে হয়, বারবার তারা একই প্রশ্ন করেন কেন, সেখানে তাদের অজ্ঞতাও প্রকাশ পায়, তাদের সমন্বয়হীনতা প্রকাশ পায়। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে যারা সরকারকে সাহায্য করতে পারে, যাদেরকে তারা সাহায্যকারী হিসাবে সামনে নিয়ে আসতে পারে এবং কৃতজ্ঞ থাকতে পারে যে আমাদেরকে এই বিষয়গুলি তারা দেখিয়ে দিচ্ছে এবং আমরা এখান থেকে একটা উত্তরণের জায়গা খুঁজে পেতে পারি, সেই জায়গায় তারা বড় একটা বিপরীত অবস্থার সৃষ্টি করে। এটা কিন্তু তাদের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, আমরা তো ক্ষতিতে পড়েই থাকি।
একজন শ্রোতা বাংলাদেশ থেকে লাইনে আছেন, কথা বলছি তার সঙ্গে, কবির হোসেন। হ্যালো।
হ্যালো,
জি বলুন।
জি, আমি কবির, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম।
জি,
এইবার গত 2015 সালের দুর্নীতি ও মানবাধিকার ব্যাপারে যে আমাদের এখানে যে রিপোর্ট, তাতে আমরা 13তম অবস্থানে আছি দুর্নীতির রেটিং এ। তো আমাদের এখানে যেমন যেই পর্যায়ের দুর্নীতি গুলো হয় যেমন ব্যক্তিগত পর্যায়ে তো দুর্নীতি আছেই, রাজনৈতিক পর্যায়ে আছে, পুলিশ প্রশাসনের দুর্নীতি আছে, বিভিন্ন ভাবে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার আছে, সেটা পুলিশ প্রশাসনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের দিয়েও আছে, রাজনৈতিক হয়রানিমূলক মানবাধিকার লঙ্ঘনও আছে। তো এটা আমরা জানি, এই দুর্নীতি কমানোর ব্যাপারে আমাদের এখানে কি কি পদক্ষেপ সরকারি ভাবে আমরা ব্যক্তিগত পর্যায়েও আমরা জড়িত হইতে পারি। আর দ্বিতীয়ত যে আমরা যে 13তম অবস্থানে আছি, আরো যে 12টা দেশ আছে, সেই দেশগুলোতে আসলে কি ধরনের, তারা যে তাদের দেশের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘনের অবস্থাটা কি কি ধরনের, তাদের দুর্নীতি হয় বা মানবাধিকার লঙ্ঘন কি কি পর্যায়ে হয়, মানে আমাদের সাথে তুলনামূলক পার্থক্যটা কি, এগুলো যদি একটু বিস্তারিত বলতেন।
ধন্যবাদ কবির হোসেন, অ্যাডভোকেট সুলতানা কামাল। আমি ট্রান্সপারেন্সি
একটু পরিষ্কার করি যে 13তম অবস্থানে কিন্তু আমরা আছি নিচের দিক থেকে, আমাদের নিচে আর মাত্র 12টা দেশ আছে, সেটা আমাদের একটু মনে রাখতে হবে। আর উপর দিক থেকে আমরা 139তম অবস্থানে,
168টি দেশের মধ্যে,
হ্যাঁ 168টা দেশের মধ্যে আমরা 139তম স্থানে আছি উপর দিক থেকে, মানে নামতে 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 139।
আচ্ছা, এই সূচকের বিষয়গুলো কি
বলুন। ৪৩ পেলে মোটামুটি বলা যায় যে মানবাধিকারের একটা সীমানায় তারা পৌঁছতে পেরেছে। তো 43-এর থেকে কিন্তু আমরা অনেক নিচে আছি, আমরা মাত্র 25 পেয়েছি। আর ডেনমার্ক পেয়েছে 91, যারা সবচেয়ে ভালো করেছে। আর অন্যান্য দেশের দুর্নীতিগুলি কেমন হয় একদম বিস্তারিত ভাবে যদি দেখতে হয়, তাহলে আমাদের যেতে হবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইটে। কিন্তু আমরা যতটুকু খবর পাই সেখানে হলো যে এই দুর্নীতিগুলি হয় যে সরকার যেখানটায় পদক্ষেপ নেওয়ার কথা ছিল দুর্নীতি দমনে, সেখানে কতখানি পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপ নিতে গিয়ে কি কি বাধার সৃষ্টি হচ্ছে, সেখানে কি সরকারের হস্তক্ষেপ দেখা গেছে বেশি, অন্য কোনো কারণে তারা পদক্ষেপ নিতে পারে নাই, কিংবা কারা এমন অবস্থানে আছেন যারা এই ধরনের কোনো অবস্থানের সুযোগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, এবং সেখানটাও তাদের প্রতিকার করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানকার যে প্রতিষ্ঠানগুলি রয়েছে বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সেখানে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের যে কার্যকারিতা সেই কার্যকারিতার উপরে মানুষের মনোভাবটা কিরকম, কারণ এটা কিন্তু পারসেপশনস কাজই, তো কাজেই মানুষ কিভাবে মনে করে যে আসলে দুর্নীতি দমন কমিশন আমাদের জন্য খুব ভালো কাজ করছে কিংবা কাজ করতে পারছে না। এবং মানুষের প্রত্যেক দিনকার জীবনে মানুষ কখনো মনে করছে নাকি যে দুর্নীতির প্রকোপটা তার জীবনে অনেক বেশি। বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে প্রচুর মানুষ বলেছেন যে তাদের প্রতিদিনকার জীবনে কোনো না কোনো ভাবে তাদেরকে দুর্নীতির সম্মুখীন হতে হয়, সেখানে অংশগ্রহণ করতে হয়। অনেক মানুষ অনিচ্ছাকৃত ভাবেও দুর্নীতির সঙ্গে জড়িয়ে যেতে বাধ্য হন। যেমন আমাদের দেশে টাকা দেওয়া নেওয়া দুটোই অপরাধ, অন্যায় ভাবে বাড়তি টাকাটা দেওয়া, কিন্তু প্রত্যেকটা মানুষকেই চাকরি পেতে হলে, কোথাও ভর্তি হতে হলে, এমনকি বাসের টিকিট ট্রেনের টিকিট কিনতে হলেও কখনো না কখনো তাকে বাড়তি টাকা দিতে হচ্ছে। এই সমস্তই এই হিসাবের মধ্যে আসে।
ধন্যবাদ মিজানুর রহমান খান, আপনি কিছু বলবেন এই বিষয়ে?
আমার মনে হয় যে আমি ওই যে প্রশ্নকর্তার উত্তরে আমি এটা বলবো যে এই যে নিচের দিকের তালিকায় যে দেশগুলো রয়েছে এদের একটা মোটামুটি মোটা দাগে বলা যায় যে কতগুলো অভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। যে প্রথমেই হচ্ছে যে তাদের এই যে গণতন্ত্রের ঘাটতি রয়েছে, তাদের রাজনৈতিক প্রক্রিয়া দুর্বল, এবং তাদের যে শাসন বা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেমন এরকমের এই যে দুদক, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগ, এই 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 মহা হিসাব নিরীক্ষকের দপ্তর, পাবলিক সার্ভিস কমিশন, এই জায়গাগুলো কিন্তু মোটামুটি তাদের একটা প্রাতিষ্ঠানিক ভাবে তারা দুর্বল, এই এই এটা মোটামুটি দেখা যায় যে তারা তাদের রাজনৈতিক প্রক্রিয়া এবং অন্যান্য বিষয়গুলো মোটামুটি এটা কমনলি যে দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তাদেরকে ঘুরপাক খায়। এবং আপনি দেখেন এখানে সোমালিয়া হয়তো বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপির আমলে, এবং তারপরে দেখা যাবে যে সোমালিয়া হয়তো 8 বার ছাড়িয়ে গিয়েছে। এখন এই বা এই যে আমরা একটা 19-20 আমরা এই যে 13-14 এলাম, কিন্তু মোটা দাগে বা আমরা চ্যাম্পিয়ন আর হচ্ছি না। আমার মনে হয় যে এই রকমের খুব টেকনিক্যাল জায়গা থেকে আমাদের এইগুলো না দেখে আমার ধারণা যে দুর্নীতির যে অবস্থাটা 10 বছর আগে ছিল তার চেয়ে আমার মনে হয় যে সার্বিকভাবে
আমাদের অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এবং সেখানে আত্মজিজ্ঞাসাটা খুব বড় দরকার, যেটা উনি যথার্থই প্রশ্ন তুলছেন, যে আমরা সবসময় কোনো কিছু হলেই আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাফল্য ব্যর্থতা নিরিখে দেখার চেষ্টা করি। পরিবারগুলোতে ব্যক্তি পর্যায়ে যদি সততা এবং একটা নৈতিকতা অনুসরণ করা হয়, এবং আমার মনে হয় যে পরিবার, সমাজ, স্কুল এবং ধর্মীয় প্রতিষ্ঠান, এইসব জায়গাগুলোতে একটা নীতি নৈতিকতা মেনে চলা, একটা যথেষ্ট পরিমাণ যে কোনো মূল্যে ধনী হওয়া বা অন্যের অধিকারের দিকে লক্ষ্য না করে নিজের স্বার্থ চাপিয়ে দেওয়া বা অর্জন করা, এই জায়গাগুলোর দিকে আমার মনে হয় যে একটা সামাজিক সচেতনতারও একটা একটা বড় দরকার রয়েছে। এবং সেখানে যদি দুদক ব্যর্থ হয়, আপনি দেখেন শুধু দুদকের দিকে তাকিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। আপনি দেখেন সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সমালোচিত হচ্ছে না, এটা একটা আর একটা আক্ষেপের জায়গা, কারণ তাদের কিন্তু প্রত্যেকেরই একটি বিভাগীয় ব্যবস্থা রয়েছে, তারা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন, অসৎ বা যারা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। কিন্তু আপনি যদি বছরে তাদের কোনো একটা হিসেব দেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এরকমের আমাদের সচিবালয় বলুন বা জেলায় জেলায় যে আমাদের জেলা প্রশাসন রয়েছে, সেখানে পাবলিক অফিসিয়ালদের বিরুদ্ধে কিন্তু ওরকমের কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা পরিসংখ্যান এটা এটা আমাদের জানি না। এই এই ব্যবস্থাটা খুবই শিথিলভাবে চলছে, এবং সেটা কিন্তু এটাই স্বীকৃতি দেয় বা একটা প্রতিফলন ঘটে যে সমাজে দুর্নীতি কোনো না কোনো মাত্রায় একটা গ্রহণযোগ্যতা পেয়ে চলছে কিনা, সেটা আমার মনে হয় যে এটা একটা বড় প্রশ্ন। এবং সমাজ যদি নিজ থেকে যদি পরিবর্তন না চায়, এই যিনি প্রতিষ্ঠা করেছেন সেই প্রতিষ্ঠাটা আমাকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি আফ্রিকায় এটা এটা দেখতে গিয়েছিলেন যে যখন কাঠামোগত ব্যবস্থা দাঁড় করানো হলো কিন্তু সেটা টিকলো না, সেখানে যিনি টিআই যিনি চ্যাপ্টারের প্রধান তাকেই দুর্নীতি দমন বিভাগের প্রধান বানিয়ে দেওয়া হলো, কিন্তু তার মানে সরকার পরিবর্তনের সাথে সাথে তাকে আবার নির্বাসিত হতে হলো। সুতরাং এটা এটা ইন্ডিকেট করছে যে সমাজ যদি প্রস্তুত না হয়, সমাজে যদি দুর্নীতি বিরোধী, মানবাধিকার লঙ্ঘন বিরোধী, গণতন্ত্রের সপক্ষে যদি ভয়েসগুলো যদি যথেষ্ট শক্তিশালী না হয়ে ওঠে, তাহলে শুধুমাত্র উপর থেকে কাঠামো তৈরি করে আমরা মনে হয় যে এই এই সমস্যা থেকে বেরোতে পারবো না।
একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আমরা আবার ফিরে আসব।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
দুর্নীতি এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে দুজন কথা বলছেন। শ্রোতারা, আপনারা যদি প্রশ্ন করতে চান আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন। একজন শ্রোতা লাইনে আছেন ঢাকা থেকে, জাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যালো,
আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম শরীয়তপুর থেকে বলছি, বাংলাদেশ।
জি জি জি, বলুন।
দুর্নীতির সাথে মানবাধিকারের সম্পর্কটা ঘনিষ্ঠভাবে জড়িত। যদি দুর্নীতি মুক্ত সমাজ থাকে, তাহলে প্রত্যেকটা মানুষই তার মানবাধিকারটা ঠিকভাবে উপভোগ করতে সক্ষম হয়। বিশেষত থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বে আমাদের মতো দেশে দুর্নীতি এত বেশি প্রকট যে এখানে আমাদের মানবাধিকার নিয়মিত লঙ্ঘিত হচ্ছে। আমি এখন একটা প্রশ্ন করতে চাই।
জি জি জি, প্লিজ।
আপনারা এই আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে যে সমস্ত সমস্যাগুলি সমাধান করেন, বিশেষত পল্লী অঞ্চলে, আমার মনে হয় এমন অনেক ঘটনা আছে, অনেক মানবাধিকার লঙ্ঘিত মানুষ যারা আপনাদের সংগঠনের সাহায্য পর্যন্ত পায় না বা ওই পর্যন্ত তারা যেতে পারে না। বিশেষত আমি একজন শিক্ষক হিসাবে আমি আমার এলাকার কথা বলি, এই ক্ষেত্রে অনেক সমস্যা আমরা তাদের কাছে শুনি, পারিবারিক, সামাজিক, এই ধরনের কথা, যে সমস্যা তারা ভুগছে, লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার তাদের, যে তারা সমাজপতিদের কাছে জিম্মি, তাদের বিরুদ্ধে মুখে ফুটে তার কথা বলতে পারছে না, লিখিত অভিযোগ করতে পারছে না, এমনকি থানা পুলিশ তাদের কাছে তারা যেতে ভয় পায়, কারণ তারা ন্যায় বিচার সেখানে পায় না। আর জাতীয় পত্রিকাগুলি খুললেই আমাদের এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলি আসে, সেই ক্ষেত্রে আপনাদের তৎপরতাটা আর একটু জোরালো করা যায় কিনা অথবা আপনারা করবেন কিনা।
ধন্যবাদ আপনাকে জাহিদুল ইসলাম। অ্যাডভোকেট সুলতানা কল, আপনার কাছে যাওয়ার আগে আমি আরও একটা প্রশ্ন করতে চাই। একজন শ্রোতা ফেসবুকে করেছেন, নিজাম নাজিম মাহমুদ নামে, অনেক লম্বা প্রশ্ন, আমি ছোট্ট করে বলছি। মানবাধিকার সংস্থাগুলো কিছুটা জানে প্রকৃত অবস্থা, কয়টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটলো, কয়টি গুম হলো, নারী নির্যাতনের পরিমাণ বাড়লো না কমলো, যৌতুক থেকে দেশ কতটা মুক্ত হলো, নারী শিক্ষা এবং ক্ষমতায়নে দেশ কতটা কি করলো, দুর্নীতিতে দেশের অবস্থান কি দাঁড়িয়েছে, চিকিৎসার অভাবে কজন মারা গেল, শিশু মৃত্যুর হার বাড়লো না কমলো, অনেক লম্বা সবগুলো বিষয় উনি তুলে ধরেছেন। দুর্নীতি এবং মানবাধিকারের জন্য যেসব বিষয়গুলো দায়ী এই পত্রে নিজাম মাহমুদ সবগুলো কথা উল্লেখ করেছেন এবং তার সঙ্গে যে ভদ্রলোক প্রশ্ন করলেন, আইন ও সালিশ কেন্দ্রের মতো সংস্থাগুলোর কাছে অনেকেই পৌঁছাতে পারে না যারা ভুক্ত মানে ভিকটিম, তো সেই ক্ষেত্রে তাদের কি করণীয় আছে?
এটা খুবই ভালো একটা প্রশ্ন হয়েছে যে আমাদের কাছে যে অনেকেই পৌঁছতে পারে না, যে কথাটা একদম প্রথমেই বলেছিলাম যে আমাদের ক্ষমতা তো খুবই সীমিত। তারপরও অনেক ধন্যবাদ জানাবো গণমাধ্যমগুলিকে যে তারা কিন্তু আমাদের ঠিকানা কিংবা আমাদের খবর অনেকের কাছেই পৌঁছে দেন, কাজে আগের থেকে অনেক বেশি মানুষ আমাদের কাছে আসতে পারছেন। তারপরেও আমরা যেটা করতে পারি কিংবা করে থাকি আমি বারবারই বলি যে সেটা সিন্ধুত বিন্দু, কারণ এত প্রয়োজন রয়েছে মানুষের এই ধরনের একটা সহযোগিতার, এই সাহস যোগাবার কিংবা পাশে থাকার, যেখানে তারা মনে করতে পারবে যে তারা যদি কোনো একটা মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চান কিংবা একটা নির্যাতনের শেষ দেখতে চান তাহলে তারা যেন সাহস করে দীর্ঘ সময় ধরে যদি এটার জন্য অপেক্ষা করতে হয় তাদের পাশে কেউ আছে যারা তাদেরকে হাত ধরে নিয়ে যাবেন। তো সেই জন্যই যেটা আমরা করতে পারি সেটা হলো আমাদের প্রচারটা আরো বাড়ানো, আমাদের সাধ্য মতন করা। আমরা চেষ্টা করি তৃণমূল পর্যায়ে কিছু কিছু সংগঠন গড়ে তোলা, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, আমরা তাদেরকে আমাদের পার্টনার অর্গানাইজেশন বলি তাদের মাধ্যমে খবরগুলি পৌঁছে দেওয়া। এখন অবশ্য আমরা চেষ্টা করছি যে ডিজিটাল একটা সময় যেহেতু আমাদের চলে এসেছে এগুলির মাধ্যমে আমরা কিছু খবর দিই, অ্যাপস ব্যবহার করার একটা সেই দিনই আমরা শুরু করলাম। আমরাই পারি নারীর বিরুদ্ধে সকল প্রকার নির্যাতন বন্ধ করতে বলে আমাদের একটা নেটওয়ার্ক আছে, সেটার জন্য যে অ্যাপস এর মাধ্যমে নারীরা যে কোনো সময় যে কোনো অবস্থানে যোগাযোগ করতে পারবেন যদি তাদের কোনো বিপদের সৃষ্টি হয় কিংবা বিপদের প্রতিকার তারা চান। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারপরেও এখানে সরকারেরই সবচেয়ে বড় দায়িত্বটা নিতে হবে, কারণ মাথা ব্যথাটা কিন্তু সরকারেরই হওয়া উচিত। আমরা খালি সহযোগী কিছু সংস্থা হিসাবে কাজ করতে পারি, তাদেরকে সহযোগিতাটা দিতে পারি। সরকার যদি জাতীয়ভাবে এই বিষয়গুলি নিয়ে চিন্তা করে, যেমন কিছু কিছু ক্ষেত্রে তাদের ইতিবাচক উদাহরণ আছে যেখানে ভিকটিম সাপোর্ট সেন্টার করেছেন তারা বিভিন্ন জায়গায় পুলিশের মাধ্যমে, সেখানে কিন্তু নারীরা অনেক সহায়তা পাচ্ছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার গুলি করা হয়েছে সেগুলির মাধ্যমে তারা সাহায্য পাচ্ছেন। এই ধরনের প্রাতিষ্ঠানিক কিছু পরিস্থিতি সৃষ্টি করতে হবে এবং যে আমরা যে বেসরকারি সংস্থাগুলি আছে সেটার সঙ্গে আরো বেশি করে যদি তারা সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন, সমন্বয়ের সম্পর্ক গড়ে তোলেন, তাহলে কিন্তু এখন যত মানুষ আমাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন তার থেকে আরো অনেক বেশি মানুষ পাবেন, সে ব্যাপারে আমি একদম নিঃসন্দেহ। তার মানে আমাদেরকে একত্রে ঐক্যবদ্ধ হয়ে এবং সমন্বিত ভাবে এই কাজগুলি করতে হবে। সমন্বয়ের যদি অভাব থাকে আর যদি একটা দূরত্বের সৃষ্টি করে ফেলি আমরা পরস্পরের সঙ্গে, তখনই কিন্তু মানুষ আমাদের সহযোগিতা থেকে অনেক বেশি বঞ্চিত হন। তবে আমরা চেষ্টা করি নানাভাবে তাদের কাছে নিজেদেরকে পৌঁছে দিতে কিংবা আমাদের খবরটা তাদেরকে জানিয়ে দিতে, যাতে তারা সময় মতন আমাদেরকে ধরতে পারেন। এবং আমি নিজের ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি যে আমার টেলিফোন 24 ঘন্টায় কোনো একটা সময় বন্ধ থাকে না, এবং টেলিফোন আসলেই আমি নীতিগতভাবে বাধ্য সেই টেলিফোনটা রিসিভ করতে। তো সেরকম ভাবে আমরা ছোট্ট 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 উপায়গুলি বার করছি, কিন্তু ডিজিটাল ইয়েতে কি বলে কারণে দক্ষতার কারণে আমরা কিন্তু সাহায্য অনেক বেশি বাড়িয়ে দিতে পারি।
ধন্যবাদ আপনাকে, আমি মিজানুর রহমান খান। আমার মনে হয় এটাই আমাদের শেষ প্রশ্ন হবে, 2-3 মিনিটের মতো আছে আর আলোচনা সময়। আশরাফ মির্জা ইন্ডিয়া থেকে, ভারতের আসাম থেকে প্রশ্ন করেছিলেন, তার প্রশ্ন ছিল যে রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্যাতন হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কর্তৃপক্ষ তার এইরকম আরও অনেক জায়গা হচ্ছে, সিরিয়ায় হচ্ছে, মধ্যপ্রাচ্যের অনেক দেশে হচ্ছে, ইউক্রেনে হচ্ছে, তো এই সব ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে, একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, নাজিম মাহমুদ আরেকটি প্রশ্ন করেছেন যে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে দুর্নীতি কমছে না, আমার প্রশ্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমানো এবং মানবাধিকার উন্নয়নে দেশের জনগণের কি ভূমিকা হওয়া উচিত, সরকারের প্রতি এই প্রশ্নটি করার কথা ছিল কিন্তু সরকার এটা আমলে নেবে না আমি জানি, এই জন্য আপনাদেরকে করছি। মিজানুর রহমান খান।
আচ্ছা, রোহিঙ্গার বিষয়টা বিষয়ে আসলে দীর্ঘদিন ধরেই এটা আমাদের একটা আমার মনে হয় যে একটা আক্ষেপ এবং একটা উদ্বেগের বিষয় হয়ে আছে। আক্ষেপ এজন্য যে পশ্চিমা দেশগুলো এবং বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিশ্বের অন্যান্য অঞ্চলের এই ধরনের পরিস্থিতিতে যে ধরনের তারা উদ্বেগ বা সোচ্চার একটা অগ্রণী বা একটা সাহসী ভূমিকা পালন করে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখি যে সেটার আমরা একটা বিপরীত চিত্র দেখি। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও আমার মনে হয় যে তাদের সময় এসেছে, যেহেতু বার্মায় অংশ সূচির নেতৃত্বে একটা গণতন্ত্রায়নের প্রক্রিয়ার দিকে যাচ্ছে,
এবং আমরা আশা করব যে অংশন সূচিও এ বিষয়ে নীরবতা ভঙ্গ করবেন, কারণ তার দিক থেকেও কিন্তু আমরা গত নির্বাচনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব বা রোহিঙ্গা ইস্যুটাকে তিনি যে দৃষ্টিকোণ থেকে দেখেছেন সেখানে আমাদের প্রত্যাশার সঙ্গে তিনি যেটুকু ইঙ্গিত রেখেছেন তার একটা
আপনাদের দুজনকেই আবারও আমরা কোন একদিন আলোচনা করব, আপনারা ভালো থাকবেন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবির উদ্দিন।
ওবামা এ পর্যন্ত তাঁর শাসনামলে সাত বছরে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো মসজিদে যাচ্ছেন। কায়রো থেকে ইস্তাম্বুল, জাকার্তা অবধি বিশ্বের বিভিন্ন অংশে বারাক ওবামা বিভিন্ন মসজিদে গিয়েছেন তাঁর শাসনামলের এ পর্যন্ত অতিক্রান্ত সাত বছরে। এখন এই বুধবার আজকে এই প্রথম তিনি যুক্তরাষ্ট্রে একটি মসজিদে যাচ্ছেন বলে উল্লেখ করছেন ভয়েস অফ আমেরিকার হোয়াইট হাউস সংবাদদাতা অরু পাণ্ডে তাঁর প্রতিবেদনে। ওয়াশিংটনের অদূরবর্তী বাল্টিমোরের উপকণ্ঠে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর ISB-র মসজিদে যাচ্ছেন তিনি মুসলিম আমেরিকানদের সঙ্গে দেখা করার জন্য, তাঁদের সঙ্গে কথাবার্তা বলতে। ওবামার এ মসজিদ সফর প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জর্জ আর্নেস্ট প্রেসিডেন্ট ওবামার বক্তব্যের উল্লেখ করেন, বলেন এই সুযোগে তিনি মুসলিম আমেরিকান সম্প্রদায়কে স্পষ্ট করে জানিয়ে দিতে চান যে তাদের ধর্মীয় ঐতিহ্য ও ধারাবাহিকতার সঙ্গে সঙ্গতি রেখেই সৃষ্টিকর্তার উপাসনায় তাদের অধিকারকে দৃঢ় প্রত্যয় রক্ষা করবেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে।
I believe that Muslims have the right to practice their religion as everyone else in this country. And that includes...
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন তাঁর দেশে সামরিক বাহিনী সিরিয়ার উপর বিমান অভিযানের আঘাত হানা বন্ধ করবে না ওখানকার সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাভূত না হওয়া পর্যন্ত। জেনিভায় যখন কিনা জাতিসংঘ তাদের নড়বড়ে শান্তি আলোচনাকে সচল রাখার চেষ্টায় ব্যাপৃত, ঠিক সেরকম একটা সময়ই তাঁর এ মন্তব্য শোনা গেল। জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দাবি জানাচ্ছে উত্তর কোরিয়াকে মহাকাশে দূরপাল্লার রকেট পাঠানোর পরিকল্পনা বাতিল করতে হবে। মঙ্গলবার রাতে উত্তর কোরিয়া জাতিসংঘের সংস্থাগুলোকে বিজ্ঞপ্তি মারফত জানান দেয় যে ফেব্রুয়ারির 8-25 তারিখ মধ্যবর্তী সময়ে তারা তাদের বর্ণনা মোতাবেক একটি ভূ পর্যবেক্ষণ উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। পিয়ংইয়াং বরাবরের মতোই বলে এসেছে রকেট পাঠানোর মতো মহাকাশ কর্মসূচি চালানোর সার্বভৌম অধিকার রয়েছে তাদের। তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ কর্মসূচিকে যুদ্ধংদেহী অভিপ্রায় রূপে অভিহিত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র বলেছেন উত্তর কোরিয়ার এহেন রকেট উৎক্ষেপণের সংবাদ বেজিংকে যার পর নাই চিন্তান্বিত করছে। পাকিস্তান কর্তৃপক্ষ গত মাসে ইউনিভার্সিটির যে হামলায় অধিকাংশ শিক্ষার্থী যে 21 জনের প্রাণ বিনাশ হয় সে হামলার প্রধান হোতা বলে সন্দেহ এমন একজনকে গ্রেফতার করেছে। টেক্সাসের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি জনপদে জিকা ভাইরাস আক্রান্ত মনে হয়েছে এমনি একজনের সন্ধান মিলেছে এবং বলা হচ্ছে তাঁর শরীরে এই রোগের সংক্রমণ ঘটেছে যৌন মিলনের মধ্যে দিয়ে। যুক্তরাষ্ট্রের রাজনীতি অঙ্গনের সবার নজর এখন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের পানে, ওখানেই অনুষ্ঠিত হতে চলেছে প্রার্থী মনোনয়ন পর্বের দ্বিতীয় দফার ভোট সমর্থন প্রক্রিয়া বা প্রাইমারি, আসছে মঙ্গলবার 9 ফেব্রুয়ারি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই সবই আয়োবা প্রতিদ্বন্দ্বিতা, যা কিনা ককাস নামে পরিচিত, তাতে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের চেয়ে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন। রিপাবলিকানদের ভেতর সেনেটর টেড ক্রুজ জয়ী হন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে। নির্বাচন পূর্ব সমীক্ষায় দেখা যাচ্ছে নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প হয়তোবা এগিয়ে রইবেন, আর ডেমোক্র্যাটদের ভেতর বার্নি স্যান্ডার্স হিলারি ক্লিনটনের চেয়ে বেশ বড় ব্যবধানে জয়ী হবেন বলেই নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি পূর্ব সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন অর্ডিরাস রিগেস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.